মানুষের জীবনের প্রথম গল্প কোথা থেকে শুরু হয় জানেন? শুরু হয় তার জন্মভিটে থেকে, যেখানে মাটির গন্ধ, হাওয়ার খেলা, জল আকাশের যুগলবন্দী তাকে প্রথম গল্প শোনায়। 13ই ফেব্রুয়ারি আমার জন্মদিনে জন্মভিটের ঋণ শোধ করব আমি। আজকের গল্প মিলে ঠেক তাই বসেছে আজিমগঞ্জের বড়িকোঠিতে। 14ই ফেব্রুয়ারি ভালোবাসার দিন, আমার জন্মভিটেকে ভালোবেসে এক অন্য ভালোবাসার গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের দালিয়া। তাহলে শুরু করা যাক। শাহজাহানের সন্তান শাহ সুজা পরাজিত হয়ে ঔরঙ্গজেবের ভয়ে পালিয়ে আরাকান রাজের আতিথ্য গ্রহণ করেন। সঙ্গে ছিল তাঁর 3 সুন্দরী কন্যা। আরাকান রাজের ইচ্ছে হয় রাজপুত্রদের সঙ্গে তাদের বিয়ে দেবেন। সেই প্রস্তাবে শাহ সুজা নিতান্ত অসন্তোষ প্রকাশ করাতে একদিন রাজার আদেশে তাকে ছলনা করে নৌকোয় নিয়ে যাওয়া হয়। তারপর নদীর মাঝখানে নিয়ে গিয়ে নৌকো ডুবিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। সেই বিপদের সময় ছোট মেয়ে আমিনাকে বাবা শাহ সুজা নিজে হাতে ছুঁড়ে ফেলে দেন নদীতে। বড় মেয়ে আত্মহত্যা করে এবং সুজার একটি বিশ্বাসী কর্মচারী রহমত আলী জুলেখাকে নিয়ে সাঁতরে পালায়। সুজা যুদ্ধ করতে করতে মারা যান। আমিনা খরস্রোতে ভাসতে ভাসতে কপাল জোরে এক জেলের জালে ধরা পড়ে, তার কাছেই বড় হয়। আমিনার নতুন নাম হয় তিন্নি। এর মধ্যে বৃদ্ধ রাজার মৃত্যু হয়েছে এবং যুবরাজ রাজ্যে অভিষিক্ত হয়েছেন। একদিন সকালে বৃদ্ধ জেলে এসে আমিনাকে ভর্ৎসনা করে বলল,
তিন্নি আজ সকালে তোর হলো কি? কাজকর্মে যে একেবারে হাত লাগাসনি, আমার নতুন জালে আঠা দেওয়া হয়নি, আমার নৌকো।
আমিনা জেলের কাছে এসে আদর করে বলল, বুড়া আজ আমার দিদি এসেছেন তাই আজ ছুটি।
তোর আবার দিদি কে রে তিন্নি?
জুলেখা বেরিয়ে আসে, বৃদ্ধ অবাক হয়ে তাকায়। জুলেখার কাছে এসে ভালো করে তাকে দেখে তারপর বলে,
তুই কাজ কাম কিছু জানিস?
আমিনা বলে, দিদির হয়ে ওই কাজ করে দেবে আর দিদি ওর সাথেই থাকবে। বৃদ্ধ ভাবে এ তো বিষম বিপদ, জিজ্ঞেস করে,
খাবি কি?
জুলেখা বলে যে সে উপায় আছে। তারপর অবজ্ঞা ভরে বৃদ্ধের সামনে একটা সোনার মুদ্রা ফেলে দেয়। বৃদ্ধ আর কিছু বলে না। জুলেখা ছদ্মবেশে নানা জায়গায় ঘুরে অবশেষে আমিনার সন্ধান পেয়ে কি করে এই জেলের কুটিরে এসে উপস্থিত হয়েছে সে কথা এখন থাক। যে কথা জানা জরুরি সেটা হল, জুলেখার রক্ষাকর্তা রহমত শেখ ছদ্মনামে আরাকান রাজসভায় কাজ করছে। প্রথম গ্রীষ্মে সকালটুকুর অলস হাওয়া নিয়ে রক্তবর্ণ ফুলের দল ঝরে ঝরে পড়ছে গাছ থেকে, পাশে বয়ে চলেছে ছোট নদীটি। গাছের তলায় বসে জুলেখা আমিনাকে বলল, ঈশ্বর যে আমাদের দুবনকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন সে শুধু পিতার হত্যার প্রতিশোধ নেবার জন্য, নইলে আর তো কোনো কারণ খুঁজে পাই না। আমিনার এসব হিংসা দেশ ভালো লাগে না, এই পৃথিবীটা একরকম বেশ লাগে তার। মরতে চাই তো পুরুষগুলো কাটাকাটি করে মরুক গে, তার এখানে কোনো দুঃখ নেই, কোনো অনুতাপ নেই। জুলেখা বলে, ছি ছি আমিনা, তুই তো শেহজাদার ঘরের মেয়ে, কোথায় দিল্লির সিংহাসন আর কোথায় আরাকানের এক জেলের কুটির? আমিনা হেসে বলে, দিদি দিল্লির সিংহাসনের চেয়ে বুড়োর এই কুটির এবং এই গাছের ছায়া যদি কোনো মেয়ের বেশি ভালো লাগে তাতে দিল্লির সিংহাসন এক বিন্দু অশ্রুপাত করবে না। জুলেখা কিছুটা নিজের মনে কিছুটা আমিনাকে উদ্দেশ্য করে বলল, তা তোকে দোষ দেওয়া যায় না, তুই তখন নিতান্ত ছোট ছিলি, কিন্তু একবার ভেবে দেখ, বাবা তোকে সবচেয়ে বেশি ভালোবাসতেন বলে তোকেই নিজে হাতে জলে ফেলে দিয়েছিলেন, সেই পিতৃদত্ত মৃত্যুর চেয়ে এই জীবনকে বেশি প্রিয় ভাবিস না, যদি প্রতিশোধ নিতে পারিস তবেই জীবনের অর্থ থাকে। আমিনা চুপ করে তাকিয়ে রইল দূরে। এসব কথা তার শ্রবণের ইন্দ্রিয় পেরিয়ে মনের ইন্দ্রিয়তে প্রবেশ করল না। বাইরের এই বাতাস, গাছের ছায়া, নিজের নবযৌবন সব মিলিয়ে এক সুখ স্মৃতি যেন তাকে নিমগ্ন করে রেখেছে। কিছুক্ষণ পরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে বলল, দিদি তুমি একটু অপেক্ষা করো, আমার ঘরের কাজ বাকি আছে, আমি না রাঁধলে বুড়ো খেতে পাবে না। জুলেখা আমিনার মতিগতি দেখে ভারী বিমর্ষ হয়ে বসে রইল চুপ করে। এমন সময় হঠাৎ শব্দ, কেউ যেন লাফ দিল আর পেছন থেকে জুলেখার চোখ টিপে ধরল। জুলেখা ভয় পেয়ে বলল, কে? জুলেখার গলা শুনে যুবক চোখ ছেড়ে দিয়ে সামনে এসে দাঁড়াল। জুলেখার মুখের দিকে চেয়ে অম্লান বদনে বলল, তুমি তো তিন্নি ন। জুলেখা দৃপ্তভাবে উঠে দাঁড়াল, তার দু চোখে অগ্নিবাণের তেজ। জিজ্ঞেস করল, কে তুমি? তুমি আমাকে চেনো না, তিন্নি জানে। তিন্নি কোথায়? তিন্নি মানে আমিনা গোলযোগ শুনে বেরিয়ে এলো। জুলেখার রাগ আর যুবকের বিস্মিত মুখ দেখে আমিনা উচ্চস্বরে হেসে উঠল, দিদি ওর কথায় তুমি কিছু মনে করো না, ও কি মানুষ, ও একটা বনের হরিণ, ওর নাম দালিয়া, যদি কিছু বেয়াদবি করে থাকে আমি ওকে শাসন করে দেব। দালিয়া তুমি কি করেছিলে? দালিয়া সঙ্গে সঙ্গে বলল, আমি তিন্নি মনে করে ওর চোখ টিপে ধরেছিলাম, কিন্তু ও তো তিন্নি নয়। আমিনা মিছিমিছি রাগ দেখাবার ভান করে বলল, ফের ফের ছোট মুখে বড় কথা, কবে তুমি আমার চোখ চেপে ধরেছিলে? তোমার তো সাহস কম নয়? দালিয়া বলে, এতে তো খুব বেশি সাহসের দরকার পড়ে না, বিশেষ করে যদি আগে থেকে অভ্যেস থাকে। কিন্তু সত্যি বলছি তিন্নি, আজ একটু ভয়ই পেয়ে গিয়েছিলাম। এই বলে জুলেখার দিকে ইশারা করে দালিয়া, তারপর আমিনার মুখের দিকে তাকিয়ে নিঃশব্দে হাসতে থাকে। না, তুমি অতি বর্বর, শেহজাদির সামনে দাঁড়াবার যোগ্য নও, তোমাকে সহপথ শিক্ষা দেওয়া জরুরি, দেখো এমনি করে সেলাম করো। বলে আমিনা তার নবযৌবনের তনুলতা উদ্ভাসিত করে মধুর ভঙ্গিতে নত করে জুলেখাকে সেলাম করল। দালিয়া অনেক কষ্টে তা অনুকরণ করল, যদিও নিতান্ত অসম্পূর্ণ। আমিনা বলল, এমনি করে তিন পা গুনে সেলাম করতে করতে পিছিয়ে এসো। এভাবে পিছু হটতে হটতে দালিয়া এবার আমিনাদের কুটিরের দরজার সামনে উপস্থিত হল। আমিনা বলল, ঘরে প্রবেশ করো। দালিয়া ঘরে প্রবেশ করল। আমিনা বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে দিয়ে বলল, একটু ঘরের কাজ করো দেখি, আগুনটা জ্বালিয়ে রাখো। বলে দিদির পাশে এসে বসল। বলল, দিদি রাগ করিস নে ভাই, এখানকার মানুষগুলো এইরকমই, হাড় জ্বালিয়ে খেলো। কিন্তু আমিনার মুখে কিংবা ব্যবহারে মনে হল না সে যে কোনো রকম ভাবেও এই জ্বালাতনে অতিষ্ঠ, বরং এখানকার মানুষের প্রতি তার অন্যায় পক্ষপাত জুলেখা আগেও লক্ষ্য করেছে। জুলেখা যথাসাধ্য রাগ প্রকাশ করল, সত্যি আমিনা তোর ব্যবহারে আমি আশ্চর্য হয়ে গিয়েছি, একজন বাইরের যুবক এসে তোকে স্পর্শ করতে পারে, এত বড় সাহস। আমিনার নিরুত্তাপ উত্তর, দেখ দেখি বোন, যদি কোনো বাদশাহ কিংবা নবাবের ছেলে এমন ব্যবহার করত তবে তাকে অপমান করে দূর করে দিতাম। জুলেখার ভেতরের হাসি আর বাধা মানল না। সত্যি করে বল দেখি আমিনা, তুই যে বলছিলি এই পৃথিবীটা তোর বড় ভালো লাগছে, সে কি ওই বর্বর যুবকটার জন্য? আমিনা বলল, সত্যি কথা কি জানো দিদি, ও আমার অনেক উপকার করে, ফুলটা ফলটা পেড়ে দেয়, শিকার করে আনে, একটা কিছু কাজ করতে ডাকলে ছুটে আসে। কতবার ভেবেছি ওকে শাসন করব, কিন্তু সে চেষ্টা বৃথা। যদি খুব চোখ রাঙিয়ে বলি, দালিয়া তোমার ওপর আমি ভারী অসন্তুষ্ট হয়েছি, দালিয়া মুখের দিকে তাকিয়ে নিঃশব্দে হাসতে থাকে। এদের দেশে পরিহাস বুঝি এরকমই, দুঘা মারলে ভারী খুশি হয়ে ওঠে, পরীক্ষা করে দেখেছি, এই দেখ না ঘরে আটকে রেখেছি, বড় আনন্দে আছে। দরজা খুললেই দেখতে পাব মুখ চোখ লাল করে মনের সুখে আগুনে ফুঁ দিচ্ছে। একে নিয়ে কি করি বলতো বোন, আমি তো আর পেরে উঠি না। জুলেখা বলল, আমি চেষ্টা করে দেখতে পারি। আমিনা হেসে মিনতি করে বলল, তোর দুটি পায়ে পড়ি বোন, ওকে আর তুই কিছু বলিস না। এমন করে বলল যেন ওই যুবক আমিনার বড় সাধের পোষা হরিণ, এখনো তার বন্য স্বভাব যায়নি, পাছে অন্য কোনো মানুষ দেখলে ভয় পেয়ে নিরুদ্দেশে চলে যায়, সেই আশঙ্কায় আমিনা ভীত। দালিয়ার আসা যাওয়া সম্বন্ধে জুলেখার আর আপত্তি রইল না। এতে যেন আশ্চর্য কিছু নেই, নদীর যেমন একদিকে স্রোত এবং আরেকদিকে কূল, নারীর সেরকম একদিকে হৃদয়ের আবেগ আর অন্যদিকে লোকলজ্জা। কিন্তু সভ্য সমাজের বাইরে এই আরাকানের প্রান্তে এখানে লোক কোথায়? এখানে শুধু ঋতু পর্যায়ে ফুল ফোটে, সামনে নীলা নদী, কখনো বর্ষায় স্ফীত, শরতে স্বচ্ছ, আবার কখনো প্রখর গ্রীষ্মে ক্ষীণ হয়ে যায়। পাখির উচ্ছ্বসিত কণ্ঠস্বরে সমালোচনার লেশ মাত্র নেই। আর দক্ষিণা বাতাস, সে মাঝে মাঝে ওপারের গ্রাম থেকে মানুষের গুঞ্জন ধ্বনি বয়ে আনে, কিন্তু কানাকানি আনে না। প্রাসাদের ধ্বংসস্তূপের ওপর যেমন অরণ্য জন্ম নেয়, ধীরে ধীরে সেভাবেই এখানে কিছুদিন থাকলে ভেঙে যায় সব লৌকিকতা প্রকৃতির গোপন আক্রমণে। প্রকৃতির সঙ্গে যেন সমস্তটা একাকার হয়ে আসে। দুই সমযোগ্য নারী পুরুষের একাকার মিলেমিশে যাওয়ার দৃশ্য বিসদৃশ লাগে না এক শেহজাদির চোখে। তাই এই কুটিরের নির্জন দারিদ্র্যের ছায়ায় যখন জুলেখার কুল গর্ব এবং লোকমর্যাদার ভাব নিজে থেকেই শিথিল হয়ে এলো, তখন ফুলে ঢাকা গাছের ছায়ায় আমিনা আর দালিয়ার হৃদয়ের মনোহর খেলা দেখতে তার বড় আনন্দ হতো। তারও তরুণ হৃদয়ের একটা অপরিতৃপ্ত আকাঙ্ক্ষা জেগে উঠত এবং তাকে সুখে দুঃখে চঞ্চল করে তুলত। অবশেষে এমন হল, কোনদিন এই যুবকের আসতে দেরি হলে আমিনা যেমন উৎকণ্ঠিত হয়ে থাকত, জুলেখাও তেমনি আগ্রহের সঙ্গে প্রতীক্ষা করত। কোনো কোনো দিন ঝগড়াও করত, ছল করে ভর্ৎসনা করত। সম্রাট এবং অরণ্যের মধ্যে একটা সাদৃশ্য আছে। দুপক্ষই স্বাধীন, নিজের রাজ্যের একাধিপতি, দুপক্ষকেই কারো নিয়ম মেনে চলতে হয় না। দুপক্ষের মধ্যেই প্রকৃতির একটা স্বাভাবিক সরলতা আছে। যারা মাঝারি, যারা দিন রাত লোকশাস্ত্রের অক্ষর মিলিয়ে জীবন যাপন করে, তারাই কিছু স্বতন্ত্র গোছের হয়। তারাই বড়র কাছে দাস, ছোটর কাছে প্রভু, এবং অস্থানে নিতান্ত কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়ায়। বর্বর দালিয়া প্রকৃতি সম্রাজ্ঞীর উচ্ছৃঙ্খল ছেলে, শেহজাদির কাছে কোনো সংকোচ ছিল না এবং শেহজাদিরাও তাকে সমকক্ষ লোক বলে চিনতে পারত। সহাস্য, সরল, কৌতুকপ্রিয়, সব অবস্থাতেই নির্ভীক, অসংকুচিত তার চরিত্রে দারিদ্র্যের কোনো লক্ষণই ছিল না। কিন্তু এই সমস্ত খেলার মধ্যে এক একবার জুলেখার হৃদয়টা হাই হাই করে উঠত, ভাবত সম্রাটের কন্যার জীবনের এ কি পরিণাম। একদিন সকালে দালিয়া আসা মাত্রই জুলেখা তার হাত চেপে বলল, দালিয়া এখানকার রাজাকে দেখাতে পারো? পারি, কেন বলো দেখি। আমার একটা ছোরা আছে, তার বুকের মধ্যে বসাতে চাই, বলল জুলেখা। দালিয়া প্রথমে অবাক হয়ে গেল, তারপর জুলেখার হিংসা প্রখর মুখের দিকে তাকিয়ে তার সমস্ত মুখ হাসিতে ভরে গেল, যেন এত বড় মজার কথা সে আগে কখনো শোনেনি। দালিয়ার মনে হল এই হল রাজপুত্রীর উপযুক্ত পরিহাস। কোনো কথা নেই, বার্তা নেই, প্রথম আলাপেই একখানি ছোড়ার আধখানা একটা জীবন্ত রাজার বুকে ঢুকিয়ে দিলে এরকম অত্যন্ত অন্তরঙ্গ ব্যবহারে রাজা যে কতটা অবাক হয়ে যাবেন, সেই দৃশ্য ক্রমাগত তার মনে ভাসতে লাগল। আর তার নিঃশব্দ কৌতুক হাসি থেকে থেকে উচ্চ হাসিতে পরিণত হতে লাগল। তার পরদিনই রহমত শেখ জুলেখাকে গোপনে চিঠি লিখল, আরাকানের নতুন রাজা জেলের কুটিরে দুই বোনের সন্ধান পেয়েছেন এবং গোপনে আমিনাকে দেখে অত্যন্ত মুগ্ধ হয়েছেন। তাকে বিবাহের জন্য অবিলম্বে প্রাসাদে আনার আয়োজন করছেন। প্রতিহিংসার এমন সুন্দর সুযোগ আর পাওয়া যাবে না। জুলেখা আমিনার হাত ধরল, সে স্পর্শে রাজকন্যার দৃঢ়তা স্পষ্ট। আমিনাকে বলল, ঈশ্বরের ইচ্ছা স্পষ্ট। আমিনা, এইবার তোর জীবনের কর্তব্য পালন করার সময় এসেছে, এখন আর খেলা ভালো দেখায় না। দালিয়া সামনেই ছিল। আমিনা তার মুখের দিকে তাকালো, দেখল তার মুখে হাসি, কৌতুকের হাসি। তার হাসি দেখে আমিনা মর্মাহত, শান্ত স্বরে বলল, জানো দালিয়া, আমি রাজবধূ হতে চলেছি। দালিয়া বলল, সে তো বেশিক্ষণের জন্য নয়। আমিনা বিস্মিত, নিজের মনেই ভাবল, সত্যি এ বনের হরিণ, এর সঙ্গে মানুষের মতো ব্যবহার করা আমারই পাগলামি। আমিনা দালিয়াকে আরো একটু সচেতন করার জন্য বলল, রাজাকে মেরে আর কি আমি ফিরতে পারব? দালিয়া এবার যেন বুঝতে পেরেছে, এটা ঠিক কথা, তোমার ফেরাটা কঠিন বটে। দালিয়ার এই ভাবলেশহীন অভিব্যক্তিতে আমিনার সমস্ত অন্তরাত্মা একেবারে ম্লান হয়ে গেল। জুলেখার দিকে ফিরে নিঃশ্বাস ফেলে বলল, দিদি, আমি প্রস্তুত। এবার সে ফিরে তাকালো দালিয়ার দিকে, অভিমানে বিদ্ধ তার হৃদয়, আর সেই অভিমান যেন পরিহাস হয়ে ঝরে পড়ল তার স্বরে। রানী হয়ে আমি প্রথমেই তোমাকে রাজার বিরুদ্ধে ষড়যন্ত্রে যোগ দেওয়ার অপরাধে শাস্তি দেব, আর যা করতে হয় তারপর করব। এ কথা শুনে দালিয়ার যেন ভারী কৌতুক হল, যেন প্রস্তাবটা কাজে পরিণত হলে তার মধ্যে বেশ অনেকটা আমোদের বিষয় আছে। রাজার বিবাহের জন্য পাত্রীকে নিয়ে যাওয়া হবে, তার আয়োজনও সেরকম রাজশাহী। অশ্বারোহী, পদাতিক, নিশান, হাতি, বাদ্য এবং আলোতে দরিদ্র জেলের ঘর যেন ভেঙে পড়ে। রাজপ্রাসাদ থেকে এসেছে সোনায় মোড়া দুটো পালকি। আমিনা জুলেখার হাত থেকে ছুরিটা নিল। কি নিখুঁত, কি সুন্দর হাতির দাঁতে তৈরি কারুকাজ। অনেকক্ষণ ধরে দেখল আমিনা, তারপর আঁচল সরিয়ে নিজের বুকের ওপর একবার ধার পরীক্ষা করে দেখল। জীবন মুকুলের বৃন্তের কাছে ছুরিটা একবার স্পর্শ করল, আবার সেটা খাপের মধ্যে ঢুকিয়ে পোশাকের ভেতর লুকিয়ে রাখল। একান্ত ইচ্ছে ছিল এই মরণ যাত্রার আগে একবার দালিয়ার সঙ্গে দেখা হোক, কিন্তু কাল থেকে সে নিরুদ্দেশ। দালিয়া সেই যে হাসছিল, তাহলে তার ভেতরেও কি অভিমানের জ্বালা প্রচ্ছন্ন ছিল আমিনা জানে না। পালকিতে ওঠার আগে আমিনা ফিরে তাকালো তার শৈশবের আশ্রয়টার দিকে, শেষবারের মতো ভেজা চোখে। তার ঝাপসা দৃষ্টি ফিরে ফিরে দেখল তার সেই ঘরের গাছ, তার সেই ঘরের নদী। বৃদ্ধ জেলের হাত ধরে বাষ্পরুদ্ধ কম্পিত স্বরে বলল, বুড়া, তবে চললাম, তিন্নি গেলে তোর ঘরকন্যা কে দেখবে রে? বৃদ্ধ একেবারে শিশুর মতো কেঁদে উঠল। আমিনা বলল, বুড়া, যদি দালিয়া এখানে আসে, তাকে এই আংটি দিও, তাকে বলো তিন্নি যাবার সময় দিয়ে গেছে। এই বলে দ্রুত পালকিতে উঠে পড়ল। মহাসমারোহে পালকি যাত্রা শুরু করল। আমিনার কুটির, নদীতীর, সেই চিরপরিচিত গাছের ছায়া, সব যেন অন্ধকার, নিস্তব্ধ, জনশূন্য হয়ে গেল। রাজপ্রাসাদের দুই তোরণ অতিক্রম করে পালকি এবার অন্তঃপুরে প্রবেশ করল। দুই বোন আমিনা আর জুলেখা পালকি থেকে নেমে বাইরে এল। আমিনার মুখে হাসি নেই, তবে তার চোখে অশ্রুচিহ্নও নেই। জুলেখার মুখ বিবর্ণ। কর্তব্য যতক্ষণ দূরে ছিল ততক্ষণ তার উৎসাহের তীব্রতা ছিল, এখন সে কাঁপা কাঁপা হৃদয়ে ব্যাকুল স্নেহে আমিনাকে জড়িয়ে ধরল। মনে মনে বলল, নবপ্রেমের বৃন্ত থেকে ছিন্ন করে এই ফুটন্ত ফুলকে কোন রক্তস্রোতে ভাসাতে যাচ্ছি আমি? কিন্তু এখন আর ভাববার সময় নেই। রাজপ্রাসাদে চারিদিকে শত সহস্র প্রদীপের অনিমেষ দৃষ্টি, সেই আলোর তীব্রতার মধ্যে দিয়ে দুই বোন হেঁটে চলেছে। তাদের সাথে চলেছে পরিচারিকার দল। দুই বোন যেন স্বপ্নাহত দুই হৃদয়। শেষে বাসর ঘরের দরজার কাছে মুহূর্তের জন্য থেমে আমিনা জুলেখাকে বলল, দিদি। জুলেখা আমিনাকে গাঢ় আলিঙ্গনে বেঁধে একটা চুমু খেল। তারপর দুজনেই ধীরে ধীরে ঘরে প্রবেশ করল। ঘরের মাঝখানে রাজসজ্জার উপর বসে আছেন রাজা। পরনে রাজবেশ, আমিনা সংকোচে কিছুটা দূরে সরে এসে দাঁড়িয়েছে। জুলেখা এগিয়ে রাজার কাছে গেল। এতদিনের সমস্ত প্রতিশোধ স্পৃহা যেন শান্ত হবে এবার। কিন্তু কাছে গিয়ে দেখল, রাজা নিঃশব্দে সকৌতুকে হাসছেন। জুলেখা বলে উঠল, দালিয়া। জুলেখার মুখ থেকে দালিয়া নামটা শুনে আমিনা অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ল মাটিতে। দালিয়া উঠে আহত পাখির মতো তাকে কোলে তুলে নিল, তারপর শয্যায় নিয়ে গেল। আমিনার এবার জ্ঞান ফিরে এসেছে। বুকের মধ্যে থেকে সে বের করল ছুরিটা, তারপর দিদির মুখের দিকে তাকালো। দিদি জুলেখা তাকালো দালিয়ার মুখের দিকে, আর আরাকানের নতুন রাজা তখন চুপ করে নিরীক্ষণ করছেন দুই বোনকে। তার মুখে ফুটে উঠেছে রাজকীয় এক হাসি। হাসলো আরো একজন, সেই হাতির দাঁতের নিখুঁত কারুকাজ করা ছুরি খাপের মধ্যে থেকে একটুখানি মুখ বের করে এই রঙ্গ দেখে সেও যেন ঝিকমিক করে হাসতে লাগল। আজকের মতো গপ্প মিলে ঠেক শেষ। ফিরে আসব পরের গপ্প নিয়ে। গপ্প মিলে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।